আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এসব রিসালা জ্ঞানী বাবা, এই বয়ানটি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া 10 সফরুল মুজাফফর 1410 হিজরি মোতাবেক 12 ডিসেম্বর 1989 খ্রিস্টাব্দ খানিওয়াল পাঞ্জাব পাকিস্তানে সুনতপরা ইজতেমাই করেছিলেন, যেটাকে আলমদিনাতুল ইলমিয়ার বিভাগ বয়ানতে আমির আহলে সুন্নাত সংকলন করেছেন। আত্মারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে কেউ ওই পুস্তিকা জ্ঞানী বাবা পড়ে বা শুনে নিবে তাকে দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি দান করে দোজাহানের সুখ নসিব করো এবং তার মা বাবা সহ তাকে বিনা হিসেবে ক্ষমা দান করো। আমিন বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভক্তি ও ভালোবাসার কারণে দিনে ও রাতে আমার উপর তিনবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাকের উপর হক হলো তার ওই দিনের এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী বাবা। বর্ণিত আছে, এক ব্যক্তির ছোট একটি বাচ্চা তার সাথে বিছানায় ঘুমাত। এক রাত বাচ্চা অনেক অস্থির হয়ে গেল এবং ঘুমাচ্ছে না। বাবা তার বাচ্চাকে জিজ্ঞাসা করল, কোথাও কি ব্যথা পাচ্ছ? বাচ্চা উত্তর দিল, আব্বা জান, ব্যথা তো হচ্ছে না। আসল কথা হলো, কাল শুক্রবার আর প্রত্যেক শুক্রবার আমার উস্তাদ পুরো সপ্তাহে পড়ানো সবকগুলোর পরীক্ষা নিয়ে থাকে। এই সপ্তাহে সবগুলো আমার ভালোভাবে মুখস্থ হয়নি আর আমার ভয় হচ্ছে, যদি আমি সঠিকভাবে সবক দিতে না পারি তবে শিক্ষক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন আর শাস্তিও দিবেন। ভুলোমনা এই বাচ্চার ভুলোমনা কথা শুনে বাবা চোখ দিয়েও পানি চলে আসলো আর সে নিজের অবস্থার কথা চিন্তা করে নিজেকে নিজে সম্বোধন করে বলতে লাগলো, এই বাচ্চাটির শুধুমাত্র এক সপ্তাহের পড়া পরীক্ষা দিতে হবে আর সে এইভাবে ভীত সন্ত্রস্ত যে ঘুমাতেও পারছে না, অথচ আমাকে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সারা জীবনের আমলের হিসাব দিতে হবে। সুতরাং এই বাচ্চাটির চেয়েও বেশি আমার ভীত সন্ত্রস্ত হওয়া উচিত। হে আশিকানের রসুল, এই পৃথিবীতে এমন নেককার লোক রয়েছে যারা দুনিয়ার বস্তুসমূহ দেখে আখিরাতের কথা স্মরণ করে। এই প্রসঙ্গে একটি ঘটনা শ্রবণ করুন, যেমন খলিফায়ে আলা হযরত ফকিহে আজম মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ শরীফ কোটভি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব আখলাকুস সালেহিনে লিখেছেন, এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহির উপর খোদা ভীতির আধিক্যতা এমন ভাবে প্রাধান্য লাভ করত যে যখনই চেরাগ জ্বালাত তখনই জাহান্নামের কথা মনে করে ক্রন্দন করা শুরু করে দিতেন। অতএব দুনিয়াবী পরীক্ষায় ফেল করার ভয়ে বাচ্চাকে এইভাবে অস্থির হতে দেখে তার বাবার নিজের আখিরাতের পরীক্ষার কথা স্মরণ করে খোদাভীতিতে কেঁপে ওঠা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। এই ঘটনাটির এক একটি শব্দ বরং এক একটি বর্ণ নিজের ভেতর শিক্ষার মূল্যবান মণিমুক্তা বহন করে এবং এই ঘটনাটি আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার দিকে আহ্বান করছে। যদি দেখা হয় যে সাধারণত আমরা দুনিয়ার হিসাব ও নিকাশকে ভয় করি, কিন্তু আফসোস আখিরাতের হিসাব ও নিকাশকে ভয় করি না। অথচ দুনিয়ার হিসাব ও নিকাশ অনেক সহজ, কিন্তু আখিরাতের হিসাব ও নিকাশ অনেক কঠিন। মনে রাখবেন, হিসাব ও নিকাশ নেয়া আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যার কাছ থেকে চাইবেন হিসাব নিবেন আর যাকে চাইবেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, কিন্তু হিসাব ও নিকাশ দেয়া অনেক কঠিন বিষয়। হাশর মাঠের 5 প্রশ্ন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দা ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না এই 5 প্রশ্নের উত্তর দিবে। নাম্বার 1, তার হায়াত কোথায় ব্যয় করেছে। নাম্বার 2, যৌবন কিভাবে কাটিয়েছে। নাম্বার 3 ও 4, সম্পদ কিভাবে উপার্জন করেছে এবং কিভাবে খরচ করেছে। নাম্বার 5, নিজের ইলমের উপর কতটুকু আমল করেছে। আমাদের মধ্যে যারা তরুণ রয়েছে তাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে তারা যৌবন কিভাবে অতিবাহিত করেছে। যদি কিয়ামতের দিন তাকে এই প্রশ্নটি করা হয় যে যৌবন কিভাবে অতিবাহিত করেছো, তো এটার জবাব সে কিভাবে দিবে। আর যাদের যৌবন অতিবাহিত হয়ে গেছে তাদেরও গভীরভাবে এই কথাটি চিন্তা করা উচিত যে তারাও কিভাবে তাদের যৌবন কাটিয়েছে। যদি যৌবন আল্লাহ পাকের সন্তুষ্টি ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী অতিবাহিত করে, তবে তাকে এটা নিয়ে অশ্রুসিক্ত ও আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে তওবা করা উচিত যে এখনো তওবার দরজা খোলা রয়েছে। যদি সকালের ভোলামনা সন্ধ্যায় ফিরে আসে, তবে সেটাকে আর ভোলামনা বলা হয় না। হে আশিকানের রসুল, এখনো আমাদের মুখে কথা বলার শক্তি চলমান রয়েছে, বিবেক নিরাপদ রয়েছে, আর ইন্তেকালের আগে আগে তওবা করার সুযোগও রয়েছে। সুতরাং আমাদের দ্রুত তওবা করা উচিত। যেই লোক এই যৌবনের রাস্তায় কদম রেখেছে এবং ভরা যৌবন ও তারুণ্যময় জীবন অতিবাহিত করছে, তাদের উচিত নিজেদের যৌবনকে কাজে লাগানো, নেক আমল করা, এবং মনে রাখবেন অতি শীঘ্রই তাদের এই যৌবন চলে যাবে। কোন এক শায়ের খুব সুন্দরভাবে বলেছেন, ঢাল জায়েগি ইয়ে জওয়ানি জিস পে তুঝকো নাজ হ্যায়, তু বাজালে চাহে জিতনা চার দিন কা সাজ হ্যায়। যতটুকু পর্যন্ত যৌবন ঢলে পড়ার সম্পর্ক রয়েছে, তো অনেক কম লোকেরই তা ঢলে পড়ে। কেননা অনেক লোক তো এমন রয়েছে যাদের যৌবন ঢলে পড়ার আগেই তাদের মৃত্যু চলে আসে এবং অন্ধকার কবরের অতল গহরে পৌঁছে যায়। আপনি আপনার এলাকার কথা ভাবুন, আপনার এলাকায় কয়জন বৃদ্ধ মুর্দা আর কয়জন বৃদ্ধা মহিলা মৃত রয়েছে। হয়তো আপনি এই ফলাফলে গিয়ে পৌঁছবেন যে যদি আপনার এলাকায় উদাহরণস্বরূপ 1000 লোকের বসবাস রয়েছে, তো এতে আপনি অধিকাংশ পাবেন শিশু, বাচ্চাদের চেয়ে কিছুটা বড় বয়সী অনেক পাবেন, যুবকও অনেক পাবেন। কিন্তু যেসব মুর্দাকে বৃদ্ধ অথবা যেসব মহিলাদেরকে বৃদ্ধা বলা হয়ে থাকে তাদের সংখ্যা 15 অথবা 20 জন হবে। এটা থেকে বোঝা যায় যে শুধুমাত্র 2% লোক বার্ধক্য পর্যন্ত পৌঁছাতে পারে। অবশিষ্ট 98% লোক যৌবন ঢলে পড়ার আগেই আপন কবরে চলে যায়। মনে রাখবেন, বার্ধক্য পর্যন্ত পৌঁছা এতটা সহজ নয়, কেননা যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত পৌঁছার জন্য মানুষকে অনেক প্রকারের রোগ, বড় বড় দুর্ঘটনা, বিপদ ইত্যাদি থেকে জান বাঁচিয়ে আসতে হয়। প্রিয় ইসলামী ভাইরা, বার্ধক্যের জীবন পেরেশানির শিকার হয়ে থাকে, কারণ যে ব্যক্তি বার্ধক্যের মঞ্জিল পর্যন্ত পৌঁছে তার চেহারায় মুচকি হাসি অনেকটা কম দেখা যায়। আর যদি কখনো তারা হাসে তখন তাদের এই হাসিটা ফেক ফেক মনে হয়, যার পেছনে হতাশা লুকিয়ে থাকে। আর যখন বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্য আরো বেড়ে যায়, তখন বুড়ো ব্যক্তির জন্য কোনো খুশি আর খুশি থাকে না, কোনো পেরেশানি থাকে না, এই পর্যন্ত যে সে মৃত্যুর আশা করতে থাকে। এই বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করুন। যেমন একবার আমি অর্থাৎ শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া করাচির এলাকায় বয়ান করার জন্য গেলাম, তো এক ইসলামী ভাই আমাকে আর আমার সাথে আরো কিছু ইসলামী ভাইকে মেহমানদারির জন্য নিজের ঘরে নিয়ে গেলেন। ওখানে খাটের উপর একজন অনেক বেশি দুর্বল বৃদ্ধা বসা ছিলেন, যাকে বার্ধক্য এতটাই দুর্বল করে দিয়েছিল যে বেচারা শুকিয়ে একদম ছোট হয়ে গিয়েছিল। তার পাশ দিয়ে অতিক্রম করা কোনো লোকেরা তার দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকিয়েও দেখত না। তার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি একটু দাঁড়িয়ে তার মন খুশি করার জন্য বললাম, বড় আপু, আপনি কেমন আছেন? তিনি এমন এক উত্তর দিলেন যেটা এত বছর অতিবাহিত হওয়ার পরও আমার স্মরণে রয়েছে। হয়তো মৃত্যু পর্যন্ত এটা ভুলতে পারবো না, কেননা সেটাতে আমার জন্য শিক্ষার অনেক বিষয় রয়েছে। আমি জিজ্ঞাসা করাতে ওই বৃদ্ধা খুবই আফসোস করে বলল, আমি অনেক রোগাক্রান্ত, তুমি দোয়া করো আল্লাহ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাকে মৃত্যু দান করেন। ওই বৃদ্ধার সম্ভবত এই শব্দগুলোই ছিল যা এখনো পর্যন্ত আমার কানে বাজে। মনে রাখবেন, দুঃখ ও কষ্টের ভয়ে মৃত্যুর দোয়া করা নিষেধ। আহ, ওই বৃদ্ধা হয়তো তার যৌবনের কথা স্মরণ করে কান্না করে যে সে বাল্যকালে কত খেলা করত, দৌড়াদৌড়ি করত, হাসাহাসি করত এবং কথা বলতো। কখনো নিজের শৈশবের কথা মনে করে কান্না করবে যে কত ধুমধামের সাথে তার বিবাহ অনুষ্ঠান হয়েছিল, কিভাবে মানুষ তাকে ডেকে নিত, কিভাবে সে খুশি ছিল, কিভাবে বাচ্চারা তার খেদমত করছিল, আর কি পরিমাণ শান ও শওকত নিয়ে সে বিবাহ অনুষ্ঠানে আসতো। আহ, এসব কথা ভেবে তার বার্ধক্যের হৃদয় ডুবে যাবে, আর সে মনে মনে নিজে নিজেকে বলবে হয়তো, হায় আফসোস, এখন আমি কিছু করতে পারবো না, না কারো বিবাহ অনুষ্ঠানে যাওয়ার শক্তি রাখি, আর না কারো মৃত্যুতে। অতএব ওই বৃদ্ধার জন্য না কোনো খুশি খুশি ছিল, আর না কোনো দুঃখ দুঃখ ছিল। ব্যাস, সে মৃত্যুর আশায় দিন কাটিয়ে যাচ্ছে। হে আশিকানে রসুল, জীবন একটি স্বপ্ন বা খেল তামাশার নাম নয়, যেটা সময়সীমা খুবই সংকীর্ণ। গভীরভাবে ভেবে দেখুন, হয়তো কোনো ব্যক্তি এমন নেই যার ঘর থেকে জানাজা উঠানো হয়নি, অথবা সে কোনো মৃত ব্যক্তিকে গোসল করায়নি, অথবা গোসল দেওয়ার কাজে কাউকে সাহায্য করেনি, অথবা কাউকে কাফন পরিধান করায়নি, অথবা কাফন পরিধান পরিধানে কাউকে সহযোগিতা করেনি, যদি এসব কাজ না করে থাকে তাহলে কমপক্ষে সে কোনো মুসলমানের জানাজা অবশ্যই কাঁধে নিয়েছে, অথবা সে কারো জানাজায় হয়তো অংশগ্রহণ করেছে, অথবা জানাজার সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছে, অথবা কোনো মৃত লাশকে কবরে নামানোর সময় সে লোকদের সাথে ছিল। এইভাবে হাজার অথবা লক্ষ লক্ষ লোক তাদের সংক্ষিপ্ত জীবন অতিবাহিত করার পর আখিরাতের মুসাফির হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, এই দুনিয়াই হলো ধ্বংসের জন্য, যা কিছু সৃষ্টি হয়েছে সেগুলো হলো মরার জন্য। এইভাবে এই পৃথিবীতে শিক্ষাই আর শিক্ষা, যদি গভীরভাবে চিন্তা করা যায় তবে মানুষের সৃষ্টির আগেই শিক্ষা শুরু হয়ে যায়। সেটা এইভাবে যে যখন শুক্রাণু মায়ের গর্ভে স্থাপিত হয় তখন মুয়াক্কাল তথা নিয়োজিত ফেরেস্তা ওই স্থানের মাটি নিয়ে যায়, যেই জায়গায় ওই শুক্রাণু থেকে সৃষ্টি হওয়া বাচ্চাটি একদিন মারা যাওয়ার পর দাফন করা হয়ে থাকে। অতঃপর ওই মাটি দ্বারা মায়ের পেটে একটি পুতুল বানিয়ে থাকে। প্রতীয়মান হলো মানুষ সৃষ্টি হওয়ার আগেই মৃত্যু নির্ধারিত হয়ে যায়, আর আমরা মরার পর যেই মাটিতে চলে যাব সেটা আগে থেকেই পেটে পৌঁছে যায়, আর সেটা থেকে আমাদের দেহ গঠিত হয়। কবরে মাটি দেওয়ার সময় পঠিত দোয়ার অনুবাদের দিকে খেয়াল করুন, বুঝতে পারবেন যে আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি। আফসোস, অনেক লোক কবরে মাটি দেওয়ার দোয়াও জানে না, আর না মাটি দেওয়ার পদ্ধতি জানে। আল্লাহ পাক সন্তুষ্টি পাওয়ার আখিরাতে সওয়াব অর্জনের নিয়তে কবরে মাটি দেওয়ার মুস্তাহাব পদ্ধতি পেশ করা হলো। যেমন কবরে মাটি দেওয়ার মুস্তাহাব পদ্ধতি হলো, মাথার দিক থেকে উভয় হাতে তিনবার মাটি দিবে। প্রথমবার, মিনহা খলকনাকুম, আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি। দ্বিতীয়বার বলবে, ওয়া ফিহা নুইদুকুম, আর এর মধ্যেই তোমাকে পুনরায় ফিরে যেতে হবে। তৃতীয়বার বলবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা, আর এটা থেকেই তোমাকে দ্বিতীয়বার বের করা হবে। এখন বাকি মাটিগুলো বেলচা ইত্যাদি দ্বারা কবরের উপর সুন্দরভাবে দিয়ে দিবে। হে আশিকানের রসুল, দুনিয়াবি জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। যেমন আল্লাহ পাক পার্থিব জীবনের বাস্তবতার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, পারা 21 সূরা আনকাবুত আয়াত নাম্বার 64 কানজুল ইমানের অনুবাদ, এবং এই পার্থিব জীবন তো কিছুই নয় কিন্তু খেলাধুলা মাত্র, আর নিশ্চয় আখিরাতের ঘর অবশ্য সেটাই সত্য জীবন, কতই উত্তম ছিল যদি তারা জানতো। এই আয়তে মুবারাকার ব্যাখ্যায় হযরত আল্লামা মাওলানা নুঈমউদ্দিন মুরাদাবাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেমনি ভাবে বাচ্চারা সারাদিন খেলাধুলায় পড়ে থাকে, এরপর এসব কিছু ফেলে রেখে চলে যায়, এটাই হলো দুনিয়ার অবস্থা, যে এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, আর মৃত্যু এখান থেকে এমনি ভাবে আলাদা করে দেয় যেমনটি খেলা করা বাচ্চারা তাদের খেলনা থেকে দ্রুত আলাদা হয়ে যায়। যখন বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে তখন তাদের সময় খুব দ্রুত কেটে যায়, সেটা তারা বুঝতেও পারে না। অনেক লোক তাদের ভবিষ্যৎ গড়ার কাজে মশগুল থাকে, আর তারই মধ্যে মৃত্যুর শিকার হয়ে অন্ধকার কবরে চলে যায়। মনে রাখবেন, আমাদের সত্যিকার ভবিষ্যৎ হলো কবরের সাথে সম্পৃক্ততা, যেটাতে আমাদেরকে হাজার হাজার বছর থাকতে হবে। সুতরাং সেটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আজ আমরা দুনিয়াতে যেটাকে নিজের ভবিষ্যৎ মনে করে বসে আছি সেটা আমাদের ভবিষ্যৎ নয়, এবং এটাও জরুরি নয় যে সেটা আমাদের অর্জন করতেই হবে। এই প্রসঙ্গে একটি শিক্ষণীয় ঘটনা উপস্থাপন করছি। যেমন পাকিস্তানের প্রসিদ্ধ শহর করাচির সাথে সম্পৃক্ত এক ব্যক্তি খুচরা দোকান চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। তার আকাঙ্ক্ষা ছিল যে আমার ছেলে কোনোভাবে যেন আমেরিকা চলে যায়, ওখানে লেখাপড়া করে ডাক্তারি ডিগ্রি অর্জন করে, এরপর পুনরায় নিজের দেশে এসে একটি প্রাইভেট ক্লিনিক খুলে নিজের ভবিষ্যৎ যেন খুব সুন্দর করে এবং আমার জন্য বার্ধক্যে যেন সহায় হয়। নিজের এই আশাটি পূরণ করার জন্য অবশেষে সেই দোকানদার নিজের পেট কেটে বা মানুষের কাছ থেকে ধার কর্জ করে টাকা জমা করেছে, যাতে সে তার বাচ্চাকে আমেরিকা পাঠাতে পারে। সুতরাং তার ফুলের মতো বাচ্চার ভবিষ্যৎ আলোকিত করার জন্য তাকে আমেরিকা পাঠিয়ে দিল। ছেলে আমেরিকায় গিয়ে তার ডাক্তারি সম্পন্ন করলো, এরপর পুনরায় করাচি ফিরে এসে তার বাবার আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের ঘরের পাশে একটি প্রাইভেট ক্লিনিক খুললো। বাবা অনেক খুশি ছিল যে এখন আমার ছেলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে গেল, আর আমারও বার্ধক্যের সাহারা মিলে গেল। কিন্তু এখনো পর্যন্ত ওই ডাক্তারের বিবাহ পর্যন্ত হয়নি। সুতরাং বাবা চিন্তা করলো, আগে কিছু টাকা পয়সা জমা হয়ে যাক, এরপর আমার ছেলের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে চলবে, এরপর বিবাহ করিয়ে দিব। এত তাড়াহুড়ো কিসের? নিজের ইচ্ছা পূরণ হতে দেখে বাবা অনেক খুশিতে দিন কাটাচ্ছিল, কিন্তু প্রকৃতির অন্য কিছু ইচ্ছা ছিল। ঘটনা হলো কিছুটা এরকম যে 2-3 মাস পর ওই তরুণ ডাক্তারের জন্ডিস হয়ে গেল। সে নিজের মতো করে ওষুধ সেবন করলো, কিন্তু কাজ হলো না। এরপর যখন ডাক্তারের সাথে যোগাযোগ করলো, তখন তিনি তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিলেন। কিছুদিন হাসপাতালের বিছানায় কাটানোর পর ওই তরুণ যুবক, যে 2-3 মাস আগে আমেরিকা থেকে ডাক্তার হয়ে এসেছিল, ভরপুর যৌবন নিয়ে ইন্তেকাল করলো। পরবর্তীতে তার বাবাকে এটা বলতে শোনা গিয়েছে যে, হাই আফসোস, আমি আমার ছেলের শিক্ষার জন্য যে টাকা খরচ করেছিলাম সেগুলো এখনো পরিশোধ করতে পারিনি, আর এর মধ্যেই আমার ছেলে ইন্তেকাল করলো। হে আশিকানে রসুল, আপনারা শুনলেন তো, তরুণ ডাক্তার বার্ধক্যে প্রবেশ করার আগেই ভরপুর যৌবন অবস্থায় মৃত্যুর সম্মুখীন হয়ে গেল। একটু ভাবুন, ডাক্তারি ডিগ্রি তার কবরে কি কাজে আসবে? হায়, তার বাবা যদি তাকে হাফিজে কুরআন বানাতো, তাহলে না শুধু তার, বরং তার পরিবারের লোকদেরও আখিরাত আলোকিত হয়ে যেত, এবং এত টাকাও খরচ হতো না, আর না একজন বৃদ্ধ বাবার নিজের ফুলের মতো বাচ্চাকে পড়ানোর জন্য অন্যের ধারে যেতে হতো। কিন্তু আফসোস, এমনটি হয় না। এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা গ্রহণের প্রতি আহ্বান করছে, কিন্তু অনেক লোক শিক্ষা গ্রহণ করার পরিবর্তে এরকম ঘটনাগুলো এক কান দিয়ে শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয়। আজকাল অবস্থা কিছুটা এমন হয়েছে যে মূলত যেন বেনামাজিরা ধারণ করে নিয়েছে যে, চাহে মাওলানারা যতই জোর দিক না কেন, আমরা কখনো শয়তানের কথা না মেনে দাঁড়িয়ে রাখব না। সিনেমা নাটক যারা দেখে তারা নিজেদের উপর আবশ্যক করে নিয়েছে যে, যাই কিছুই হোক আমরা সিনেমা নাটক ছেড়ে দিব না। অতএব নিজের মুখে তো কেউ বলে না, কিন্তু তার আমল দ্বারা অনেক লোকই এটা বলে দেয় যে, আমরা শুধরাব না, এটা শপথ নিয়েছি। দাড়ি রাখা আজকাল মাযাল্লা সমাজে একটি দোষ মনে করা হয়, অথচ যেই সবুজ গম্বুজকে এক নজর দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, সেই সবুজ গম্বুজের মালিক রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে খুব সুন্দর দাড়ি সজ্জিত ছিল, পবিত্র মাথায় পাগড়ি শরীফ সাজানো ছিল, এবং চমৎকার বাবরি চুল কান মোবারকে স্পর্শ করত। যে লোক এজন্য দাড়ি মুন্ডায় যে কখনো যেন মোল্লা হয়ে না যায়, এমন লোকদের চিন্তা করা উচিত, যেসব ব্যক্তিত্বরা তোমাকে কালিমা পড়িয়েছে তার চেহারা মোবারকে দাড়ি শরীফ ছিল। হে বে নামাজিরা শোনো, হে মাহে রমজানের রোজা শরী বিনা কারণে কাজাকারীরা শোনো, হে জুয়ারিরা তোমরাও শোনো, হে মদ পানকারীরা তোমরাও শোনো, হে হিরোইন ও গাঁজা সেবনকারীরা তোমরাও শোনো, হে ভিডিও গেমস যারা খেলো তোমরাও শোনো, হে ভিডিও সেন্টার অপারেটর তোমরাও শোনো, মা বাবাকে কষ্ট দানকারীরা শোনো, দাড়ি মুন্ডনকারী ও এক মুষ্টি থেকে ছোটকারীরা শোনো, মুসলমানদের অকারণে কষ্ট দানকারীরা শোনো, নিজের সন্তানদের সুন্নত অনুযায়ী পাঠদান যারা দাও না তারা শোনো, জেদ ছাড়ো, সঠিক রাস্তায় চলে আসো, এবং মনে রেখো, যদি এইভাবে গুনাহের ধারাবাহিকতা চলতে থাকে এবং তোমরা তোমাদের এই জেদের উপর অটল থাকো যে নামাজ পড়ব না, রমজানুল মোবারকের রোজা রাখব না, সিনেমা নাটক দেখা বন্ধ করব না, তাহলে আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর নারাজ হতে পারে, আর মাযাল্লা ঈমানও বরবাদ হতে পারে। যদি এমনটি হয় তবে জাহান্নামের আজাবে গ্রেফতার হতে হবে। শিক্ষা গ্রহণের জন্য জাহান্নামে কাফেরদের দেওয়া আজাবের একটি ঝলক শ্রবণ করুন, যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনে পাকের পারা 22 সূরা আহজাব আয়াত নাম্বার 66, 67 ও 68 ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, যেদিন তাদের মুখমণ্ডল উলট পালট করে আগুনের মধ্যে জ্বালানো হবে, এ কথা বলতে থাকবে, হায় কোনো মতে যদি আমরা আল্লাহর নির্দেশ মান্য করতাম আর রাসুলের নির্দেশ মান্য করতাম, এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতৃবৃন্দ ও আমাদের বড় লোকদের কথা মতো চলেছি, অতঃপর তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, হে আমাদের প্রতিপালক, তাদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর বড় অভিসম্পাত করো। প্রতীয়মান হলো যারা নিজেদের নেতা ও বড়দের কারণে সঠিক রাস্তা ছেড়ে গুনাহগার ও জাহান্নামের আগুনের উপযুক্ত হবে, এতে ওইসব লোকদেরও চিন্তা করা উচিত যারা দাড়ি রাখার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু বলে যে, আগে আমার বাবার কাছ থেকে দাড়ি রাখার অনুমতি চাইতে হবে, যদি তিনি অনুমতি দেন তবে দাড়ি রাখবো, নয়তোবা রাখবো না। মনে রাখবেন, আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সৃষ্টির হুকুমের আগে আমাদেরকে শরীয়তের বিধান মেনে চলা উচিত, নয়তোবা অনুশোচনা করা ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। প্রিয় ইসলামী ভাইরা, আপনি রিসালার শুরুতে লক্ষ্য করেছেন যে এক বাচ্চা ভয়ে কান্না করছিল যে সে উস্তাদকে সবক শোনাতে পারবে না, সেজন্য তার বাবাও এটা ভেবে কান্না করছিল যে আমার বাচ্চা তার সবকের জন্য এত অস্থির, আর আমার এই বিষয়ে কোনো চিন্তাও নেই যে আখিরাতে আমাকে অনেক বড় একটি হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। মনে রাখবেন, দুনিয়া হলো পরীক্ষার হল। আখিরাতে সফলতা অথবা ফেল হওয়ার জন্য দুনিয়াতে যেভাবে প্রস্তুতি নিব, আখিরাতে তেমনই ফলাফল পাব। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন সফলতার রহস্য বলতে গিয়ে বলেন, পারা 22 সূরা আহজাব আয়াত 70-71, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। কানজুল ইমানের অনুবাদ। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সরল কথা বলো, তোমাদের কর্ম তোমাদের জন্য সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর যে কেউ আল্লাহ রাসূলের আনুগত্য করে, সে মহা সাফল্য লাভ করেছে। এই আয়াতে মুবারাকা থেকে প্রতীয়মান হলো, আখিরাতের পরীক্ষায় সফল হওয়ার এটাই উপায় যে আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণকে নিজের উপর আবশ্যক করে নেয়া। কেননা আল্লাহ পাকের আহকামের উপর আমল ও প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত মুক্তি অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামের দিনী পরিবেশ আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে আমরা যেন আমাদের আখিরাতের প্রস্তুতি নেই, এই সংক্ষিপ্ত জীবনে যেন আল্লাহ পাককে না ভুলি এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা ছেড়ে না দেই। আল্লাহ পাক অমুখাপেক্ষী, যদি পৃথিবীর সমস্ত লোকেরাও নামাজ না পড়ে তবে নিশ্চয় তার কোনো ক্ষতি হবে না, আর যদি সমস্ত সৃষ্টি তার সামনে সিজদায় অবনত হয়ে যায় তবে তার আজমতকে বৃদ্ধি করতে পারবে না। হ্যাঁ, নামাজ পড়ার মধ্যে আমাদেরই উপকার রয়েছে, যদি আমরা পারি তবে নিজেদেরকে পরকালীন ক্ষতি থেকে বাঁচাতে পারবো, আর যদি না পারি তবে আমাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে আর আমরা জাহান্নামের আগুনের উপযুক্ত হব, যেমনটি পবিত্র কুরআনে কারিমের পারা 29 সূরা মুদ্দাসিরের আয়াত নাম্বার 40-47 রয়েছে। কানজুল ইমানের অনুবাদ। জান্নাত সমূহের মধ্যে জিজ্ঞাসা করে, অপরাধীদেরকে তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না এবং অনর্থক চিন্তা ভাবনাকারীদের সাথে অনর্থক চিন্তা করতাম এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, শেষ পর্যন্ত আমাদের নিকট মৃত্যু এসে পড়েছে। হে আশিকানে রসুল, আপনারা নামাজ না পড়ার ব্যাপারে কুরআনে কারিমের আয়াতে মোবারাকা শুনেছেন, সুতরাং মানুষ যারা দুর্বল ও অপারগ, সামান্য গরম ও শীত সহ্য করতে পারে না, প্রবল বাতাসে কেঁপে ওঠে, অন্ধকার বজ্রপাত যাদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলে, যারা সামান্যতম ঠান্ডাও সহ্য করতে পারে না, জ্বর যাদেরকে বিছানায় পাঠিয়ে দেয়, যখন মানুষ এতই দুর্বল তো তার উচিত পরকালীন আজাবগুলোকে ভয় করে দ্রুত তওবা করা, নেকি ভরা জীবন পরিচালনা করা, আল্লাহ পাকের দরবারে আবেদন করা যে, হে আল্লাহ পাক, তোমার নারাজি নয় বরং তোমার সন্তুষ্টি ও নৈকট্যতা চাই, তোমার আজাব সহ্য করার শক্তি নাই, তোমার হুকুম ওয়া আকিমুসসালাহ অর্থাৎ কানজুল ইমানের অনুবাদ, নামাজ কায়েম রাখো, এর উপর আজ থেকে আমল করার ওয়াদা করছি এবং নিয়ত করছি যে আজকের পর থেকে ইনশা আল্লাহ আমার কোনো নামাজ কাজা হবে না। এই মাসালাটি মাথায় রাখবেন যে ভবিষ্যতে নামাজ কাজা না করার নিয়ত করার দ্বারা অতীতে না পড়া নামাজগুলো মাফ হয়ে যায় না, বরং সেগুলো আদায় করতে হয় এবং তওবা করতে হবে যে, হে আল্লাহ পাক, আমার অনেকগুলো নামাজ কাজা হয়েছে, যা গুনাহ হয়েছে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকের রহমতের আশা যে ওই গুনাহগুলো মাফ করে দিবেন। মনে রাখবেন, নামাজের প্রতি খুব তাগিদ দেয়া হয়েছে, এমনকি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে আর সে তখনও আমলে কাসির ব্যতীত ইশারায় নামাজ পড়তে পারে, যেমন সে যদি সাঁতারু হয় অথবা কোনো লাকড়ি ইত্যাদির সাহায্য নিতে পারে, তবে তার উপরও নামাজ পড়া ফরজ, নতুবা অপারগতা থেকে মুক্তি পেলে নামাজ কাজা আদায় করবে। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ কাজা করার পাশাপাশি দাড়ি মুন্ডানোর গুনাহও আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দাড়ি শরীফ সজ্জিত ছিল আর তিনি মুসলমানদেরকে দাড়ি শরীফ রাখার হুকুমও দিয়েছেন। যেমন হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাড়ি লম্বা করো আর ইহুদিদের মতো আকৃতি বানিও না, দাড়ি মুন্ডানো এবং এক মুষ্টি থেকে ছোট করা উভয়টি হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, সুতরাং দাড়ি মুন্ডানো এবং এক মুষ্টি থেকে কম রাখা থেকে তওবা করে নিন, আর যদি খোদা না করুক কেউ দাড়ি মুন্ডালো অথবা এক মুষ্টি থেকে কম করার জেদ রেখেছিল তো সে যেন তার জেদকে শয়তানি কাজ মনে করে ছেড়ে দেয়। কেননা গুনাহের উপর অটল থাকা শয়তানি বৈশিষ্ট্য। যেমন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একবার তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে অভিশপ্ত শয়তানের সাথে সাক্ষাৎ হলো আর সে কান্না করে করে বলতে লাগলো, আমি তওবা করতে চাই, আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করিয়েন যে আমার তওবা করার কোনো সুযোগ আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করলেন এবং শয়তানের তওবা করার পদ্ধতি জানতে চাইলেন। তো আল্লাহ পাক ইরশাদ করলেন, তাকে বলে দিন যে যদি সে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করে নেয় তবে আমি তার তওবা কবুল করব। হযরত মুসা আলাইহিস সালাম শয়তানকে বললেন, আমি তোমার তওবার পদ্ধতি জিজ্ঞাসা করে এসেছি, ব্যাস তুমি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করো, তোমার তওবা কবুল করা হবে। এটা শুনে শয়তান বিদ্রুপ করে হেসে উঠল আর বলতে লাগলো, হে মুসা, আমি তখন হযরত আদম আলাইহিস সালামের সামনে মাথা নত করিনি যখন সে আমার সামনে উপস্থিত ছিল, আর এখন আমি কিভাবে তার কবরের সামনে গিয়ে মাথা নত করতে পারি? প্রিয় ইসলামী ভাইরা, প্রতীয়মান হলো মন্দের উপর অটল থাকা শয়তানি কাজ, আর শয়তানের পরিণামও আপনাদের সামনে যে তার গলায় অভিশাপের শিকল পরিয়ে দেয়া হয়েছে। আমরা মুসলমান, আর মুসলমানের কাজ মন্দের উপর অটল থাকা নয়, বরং তা থেকে দূরে থাকা। আলহামদুলিল্লাহ, আমরা সকল মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাকে পছন্দ করি। উনকে জলওয়ে মে হ্যায় ও দিলচস্পিয়া জো ইয়া পৌঁছা ইহি কা হো গয়া। সকল ইসলামী ভাই নিয়ত করুন যে আজকের পর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন অর্থাৎ দাড়ি শরীফ আমাদের চেহারা থেকে কখনো কাটবো না, এবং আজকেই আমাদের চেহারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ঝলমল করা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।